ঠাস করে একটা গালে থাপ্পড় মারলো লোকটা। তার জিভ আমার স্তনের উপর কামড় দিচ্ছিল যান্ত্রিকভাবে। এখনো সেই জায়গাটা চলছে। বলে একটা শুকটানের গর্জন করল লোকটা। আমার নগ্ন শরীর ভিজে গেছে ঘামের চোটে। জামা পরতে পরতে লোকটা বলে উঠল,
কত দেব বল?
যা রফা হয়েছে তাই দিও।
ওসব রফা টফা জানি না, তোর জেসমের দাম কত সেটা তুই বল। আজ আমি খুব খুশি হয়েছি, যা চাস মুখ খুলে বলে ফেল।
আমি ফেল ফেল করে চেয়ে রইলাম, কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার তলপেটের ব্যথাটা আবারও শুরু হয়েছে। কোনো উত্তর না পেয়ে লোকটা বলে উঠল,
এই নে এটা রাখ, এটা তোর জন্য, আবার পরে আসবো। হ্যাঁ
বলে এক তাড়া নোট ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল লোকটা। আমি সেভাবেই পড়ে রইলাম বিছানায়, শরীর ভয়ানক ক্লান্ত, গোটা শরীরে ব্যথা। ঠোঁটে হাত দিয়ে দেখলাম সেখান থেকেও হালকা রক্ত পড়ছে। আসলে আমার খেয়াল রাখার তো কেউ নেই, তার থেকেও বড় কথা হলো আমাদের কেউ থাকে না। আমি ভ্রমর, আমার নামটা খুব চেনা আপনার কাছে তাই না? রাত হলে আমায় খুঁজে পান নিজের ঘরের আশেপাশে, স্বপ্নচারিণী, ঠিক ওই কবিতার ছন্দের মতন। তবে হ্যাঁ, অন্য লোকে চেনে আমায় অন্য অন্য নামে। বাজারে মেয়ে বলে কথা, বাজারে নাম তাই আমার চামেলি। রাত হলেই আমার ঘরের দরজাটা খুলে যায়, সকলে বের হয়ে আসে। কেউ শাড়ি, কেউ ছোট পোশাক, কেউ আবার রাজকীয় লেহেঙ্গা পরে, কিন্তু পেশাটি ভয়ঙ্কর নিম্ন। টাকা আছে অনেক, কিন্তু সম্মান কিছু নেই, এতটুকু নেই। আর যা আছে তা হলো শুধুই এক গুচ্ছ যন্ত্রণা, শুধুই যন্ত্রণা। তবে সে আমায় যন্ত্রণা পেতে দেয়নি। পাগলের মতন ভালোবাসত সে আমায়। হ্যাঁ ঠিক শুনছেন, এই আমায় পাগলের মতন ভালোবাসত। ঠিক যেমন করে এক প্রেমিক তার প্রেমিকার সঙ্গে ঘুমিয়ে থাকে, ঠিক তেমনি সে কোনো দিন দূরে ঠেলে দেয়নি আমাকে, আর আমায় মরতেও দেয়নি। বার বার বাঁচিয়ে রেখেছে, মনে হয় যেন সে আমার কত কাছের। কিন্তু ওই যে চৌকাট, ওটা পেরোলেই তার ঠিকানা আমি জানি না। আমিও এই চৌকাট ছেড়ে বেরোইনি কখনো। কেন বেরোইনি জানেন? বাইরের ওই জগৎটাকে না খুব ভয় লাগে, খুব ভয়। ওদের ভাষায় জিসম কা সৌদা করতে পারি না, তাই আমি হয়তো এখনো গণিকার পদমর্যাদাটা পাইনি। ঘরে কেউ আসে না, আসলে ওই মদ গাঁজা এসব খেয়ে খদ্দের আমি ডাকতে পারি না। যে আসলে সে ওসব ছাইপাস আমি খেতে দেয় না। সে আমায় আগলে রাখত, এখনো রাখে, অনেক দূর থেকে আগলে রাখে। তবে একবার একটা ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনাটা আমার গোটা জীবনটাকে বদলে দিয়ে এক নতুন পথে নিয়ে এসেছিল আমাকে। হয়তো সেইটাই আমার ভাগ্য ছিল। মনে পড়ে যায় সেই দুর্দিনের কথা, যেদিন প্রথম এসেছিলাম এই লাল বাড়িতে। চোখ খুলতেই দেখতে পাই একজোড়া ভয়ানক চোখ। আমাকে ঘিরে রয়েছে অদ্ভুত পোশাকের কিছু মেয়ে আর একটা সাদা ধোঁয়া। কেউ হাসছে, কেউ বা করুণা করছে। কিভাবে এসে পড়েছিলাম এখানে? কিভাবে না সেটা জানি না, শুধু এটুকু মনে আছে আমি এখানে থাকতে চাইনি। না না, আমি সত্যি এখানে থাকতে চাইনি, বিশ্বাস করুন। পালাতে চেয়েছিলাম বহুবার, পালাতে চেয়েছিলাম বহুবার, কিন্তু যতবারই পালাতে চেয়েছিলাম ততবারই চুলের মুঠি ধরে টেনে এনে ফেলে দিয়েছে আমাকে এই ঘরের মধ্যে। আর বেগম জান চোখ রাঙিয়ে বলেছে,
তোর এত বড় সাহস, তুই এখান থেকে চলে যেতে চেয়েছিলি, তোকে কে এখান থেকে পালাতে বলেছে বল আগে।
কেউ বলেনি, কেউ না। এখানে এখানে কোনো সুস্থ মানুষ থাকে না, থাকে না। তো তো তোমরা তোমরা আমাকে জোর করে এখানে টেনে এনে রেখেছো। আমি আমি আমার মা বাবার কাছে যাবো, মা বাবার কাছে যাবো।
মা বাবা পাগলি, ওখানে গিয়ে কী করবি? তুই চলে গেলে তো ওদেরই লস।
লস কেন? আমি চলে গেলে ওদের লস কেন?
বাবা, এ মেয়ের তো দেখি মুখে মুখে খুব চোপা। ওরে বোকা মেয়ে, কম বয়সে ছেলে চড়িয়ে বেড়াচ্ছিস, আর ওদিকে তোর বাবা মা কি করে তোর ভাই বোনদের পড়াশোনা করাচ্ছে সেটা দেখছিস না?
কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আরে আরে, ওরাই তো তোর সওদা করে গেছে রে আমার কাছে।
না, এটা হতে পারে না।
এটাই তো হয়েছে, টাকা নিয়ে যাওয়ার সময় এটা বলে গেছে যে তুই ওই বাড়িতে গেলে ওরা তোকে জলে ডুবিয়ে মারবে।
কি এসব কি বলছো কি তুমি? আমি তো শুধু সাহেবকে ভালোবেসেছিলাম, আর আজ তার শাস্তি কি এই হাড়কাটা গুলি?
তোকে এখানে বেঁচে না দিলে তোর বাবা মাকে ওই গ্রামের লোকজন পিটিয়ে মেরে ফেলত। জন, তোর ভাই বোনদের নিয়ে ওদের বেশ চলে যাবে, বুঝলে? ঘর থেকে একটা বিশ্বাস তো দূর হলো। এখন এইটাই তোর ঘর, এইটাই তোর বাড়ি, এখানেই তোকে থাকতে হবে। যত তাড়াতাড়ি বুঝে যাবি সেটাই তত ভালো হবে তোর জন্য।
আমি বিশ্বাস নই, নই, আমি বিশ্বাস একদম চুপ চুপ। আমি পালাবো, পালাবো, আমি পালাবো, আমি আমি এখান থেকে পালাবো। এখানে আমি থাকবো না, এখানে থাকবো না, এখান থেকে পালাবো, পালাবো।
এই জায়গা থেকে পালাবি? হ্যাঁ, তো পালিয়ে যাবি কোথায় শুনে? এই গলিটা যে একবার ঢুকে পড়ে না, সে তো আর বেরোতে পারে না শোনা। সে ছেলে হোক বা তোর মতন মেয়ে, ছেলেগুলো ফিরে আসে তোদের মতনই অপ্সরাদের টানে, আর তোরা তোরা থাকিস নেশার মায়া চলে। তোরা হলে এই কুটিরের রাজকন্যা, বাইরে কিন্তু না, এই কুটিরে। বাইরে তোদের কেউ চেনে না, কেউ জানে না, কেউ ছোঁয়ও না, সবাই মুখ ফিরিয়ে চলে যায়। তাই রাজকন্যার উচিত তার নিজের ঘরেই থাকা।
সেদিন খুব কেঁদেছিলাম, তারপর যখন রাত বাড়ে তখন ওরা আসে ওই নিশাচর প্রাণীগুলো, তাদের চোখ মুখ হিংস্র, নখগুলো ফোঁতা, কিন্তু আমার পিঠে সেগুলোর দাগ বেশ স্পষ্ট। অবশ্য আমায় সবাই হিংসে করে এখানে জানে, বাকিদের কাছে আমি নাকি রাক্ষসী, কারণ আমার রূপটা নাকি একেবারে লক্ষ্মী প্রতিমার মতন, কিন্তু রাতের বেলায় সেই প্রতিমার মুখে মিশে যায় কত যাচিত জন্তুর চিহ্ন, আর সে খবর কে রাখে বলুন তো। আর কারিবা দায় পড়েছে, কারিবা দায় পড়েছে সেই খবর রাখতে যাওয়ার। তখন থেকে, ঠিক 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 তখন থেকে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে হতো, বহুবার বহুবার মেরে ফেলতে ইচ্ছে হতো, কিন্তু বাঁচতেও তো ইচ্ছে হয়, বাঁচতেও তো ইচ্ছে হয়, বাঁচতেও তো ইচ্ছে হয়। আর আমাকে আমাকে কে বাঁচিয়ে রাখে জানেন? আমাকে বাঁচিয়ে রাখে আমার এই রঙিন স্বপ্নগুলো। হ্যাঁ, আমার এই স্বপ্নগুলো আমাকে বাঁচিয়ে রাখে, আমার এই স্বপ্নগুলো। তবে আমার খিদে খুব কম, তাই হয়তো এক রাতে একটাই জন্তু আমার জন্য যথেষ্ট ছিল। তবে খিদেটাই তো আর স্বপ্ন নয়, বেঁচে থাকতে গেলে যে ওষুধ লাগে, ওষুধ, সেটাও ভুলে গিয়েছিল। প্রথম প্রথম যখন জ্বরে গা পুড়ে যেত, তখন এই লক্ষ্মীর ঘরে কেউ আসত না, তাই কপালে কোনো টাকাও জুটত না, এমনি এমনি পড়ে থেকে থেকে সুস্থ হয়ে যেতাম। মাসে অন্তত একবার তো এটা হতোই, কিন্তু কেউ এগিয়ে আসতো না জানেন। লালবাড়িতেও খবর যেত না, সকলে মরত, মরত হিংসের আগুনে, আর আমি এদিকে প্রচণ্ড জ্বরে পড়ে মরতাম। কিন্তু সেই রাতটা বেশ অন্যরকম ছিল আমার কাছে। যদিও শরীরটা বেশ খারাপ ছিল, এদিকে পেটেরও কিছুটা টান পড়েছে, তাই দরজাটা সেদিন খুলেই রেখেছিলাম, একটু আফিমও ধার নিয়েছিলাম। আজ একটু হলেও লড়াই আমাকে করতেই হবে। এখানে আমি একা নই, না না না, একা নই, সবাই লড়ে, সবাই রোজ লড়ে, রোজ লড়াই করে। না, আমি কোনো রানী নই, আমি কোনো রাজকুমারীও নই, আমি এক দেবদাসী মাত্র। আরে কি হলো, নিজেকে দেবদাসী বললাম বলে ঘাবড়ে যাচ্ছেন? তবুও বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজন দেবদাসী, এই অন্ধকার কুলির দেবদাসী, কারণ এই কুলির মাটি ছাড়া দুর্গা মূর্তি তৈরি হয় না যে। তাহলে আমরা দেবদাসী হলাম কিনা বলুন তো। থাক, আজ সেসব কথা থাক, কারণ ঘরে একজন এলো, আধ ঘন্টা পরে মুখের উপর টাকা ছুড়ে দিয়ে বেরিয়ে গেল। ও মা গো, কি ভয়ানক ব্যথা করছে তলপেটে, মনে হচ্ছে কেউ যেন খুব জোরে পেটের ভিতরে নাড়িভুড়িগুলোকে কামড়ে ধরছে। তাই আজ একটু আফিম নিলাম। আর একটু পরে ব্যথাটা কমতেও শুরু করলো। তবে একটা গরম রক্তের স্রোত নিচ দিয়ে বয়ে চলেছে, আমি কিন্তু সেটার দিকে খেয়াল করলাম না। আসলে খেয়াল করার মতো অবস্থাতেই তো নেই। আরো একজন এলো, এসে হুকুম করল,
দরজাটা বন্ধ করো।
করো? আমাকে আমাকে তুমি করে ডাকলো। সেই ডাক শুনে আমি তার চোখের দিকে তাকালাম। মুখটা হালকা দাঁড়িতে ঢাকা, একটা কাঠিন্যের ছাপ আছে বেশ। ঘরে ঢুকেই সে মাথা নিচু করে বসে রইল, পিঠটা কাঁপছে তার। আমি কাছে গিয়ে বললাম,
কি রে বাবু, কিচ্ছু করবি না? যদি না করিস তাহলে টাকা দিয়ে চলে যা।
কথাটা শুনে সে মুখ তুলে আমার দিকে তাকালো, তার চোখটা হালকা লাল হয়ে আছে। বলল,
আমার মনটা শান্ত নেই, আমার কাছে এসে আমাকে একটু শান্ত করো।
আমি গিয়ে তার কোলে বসলাম। আশ্চর্যের ব্যাপার কি জানেন, তার কথাবার্তা শুনে কোনো মতেই মনে হয় না যে সে কোনো খারাপ লোক বলে। কিন্তু এখানে তো ভালো কেউ আসে না। তবে
কি হয়েছে তোর বাবু, তোর কিসের এত দুঃখ?
না, সে কোনো উত্তর দিল না। আমি তার চুলে হাত বোলাতে লাগলাম। এক নিমেষে নিজের ব্যথার কথা ভুলে গিয়ে লোকটার মনের গভীরে বিলীন হতে চাইলাম।
এই বাবু, এদিকে দেখ, কাঁদিস না। আরে
বলে তার মুখটা নিজের নরম পেটের উপর চেপে ধরলাম। সেখানে একটা উষ্ণ জলের স্রোত আমার কোমর ভেজাতে থাকল। আমি আর জোর করলাম না, কাঁদুক যত ইচ্ছে কাঁদুক। পরদিন সকালে ঘুম ভাঙল। কখন যে নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি পাশে একটা চিঠি পড়ে আছে, আর সাথে কিছু ওষুধ। চিঠিটা খুলে পড়লাম, লেখা আছে,
তোমার নাম চামেলি, তাই তো? আমি কাল এসে তোমার অনেক সময় নষ্ট করেছি, তার জন্য আমার একটু দুঃখ হচ্ছে। তবে দেখলাম তোমার গায়ে খুব জ্বর এসেছে, তাই আমি কয়েকটা ওষুধ রেখে গেলাম, সেগুলো খেও, আমি ফিরে আবার আসব।
অবাক হয়ে গেলাম, আমার আমার গাটা সত্যিই বেশ গরম। নেশার ঘরে সেসব তেমন টের পায়নি তখন, কিন্তু এখন কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। সঙ্গে লক্ষ্য করলাম আমার বিছানাটা রক্তে লাল হয়ে গেছে, সেটা সঙ্গে অসহ্য যন্ত্রণা হচ্ছে, অসহ্য, গায়ে জ্বর জ্বর ভাবও রয়েছে। সন্ধ্যেতে আমার ঘরের দরজা বন্ধই থাকলো সেদিন, ভিতর থেকে ছিটকিনি দিয়ে রেখেছিলাম। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কিচ্ছু রান্না করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। একটা একটা পরিচিত কণ্ঠের ডাকে ঘুম ভাঙল।
চামেলি, ও চামেলি, ওঠো, কিছু খেয়ে নাও চামেলি।
তুমি কখন এলে?
অনেকক্ষণ, তুমি ঘুমিয়ে পড়েছো বলে আমি আর বিরক্ত করিনি। ওষুধগুলো খেয়েছো?
ওষুধ না, খাইনি। তুমি চলে যাওয়ার পর মনে হয় একটু রক্ত বেরিয়েছিল। আমার কথা শুনে সে বিস্ফারিত চোখে তাকালো বিছানার দিকে, তারপর চিৎকার করে উঠল,
তুমি কি পাগল? তোমার শরীর ওই জন্তুগুলো ক্ষতবিক্ষত করে গেছে, আর তুমি কিচ্ছু না করে চুপচাপ শুয়ে শুয়ে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছো?
না, সেটা নয়, আসলে কি আছে আমার?
ওসব বাজে অজুহাত বন্ধ করো, তোমরা নিজেদেরকে এত কষ্ট দাও কেন? খেয়ে নাও এটা, আজ আমি না এলে তুমি হয়তো মরেই যেতে। দেখি দেখি সরো, দেখি কোথা থেকে রক্ত বের হচ্ছে আমায় দেখতে দাও।
বলি এক ঝটকায় আমার সমস্ত পোশাক খুলে ফেলল, তারপর পা দুটো ফাঁক করে আমার চুনির ক্ষতগুলো পরীক্ষা করল। না, আমার কোনো লজ্জা নেই, তাই কোনো প্রতিবাদও করলাম না। এরপর সে কি করলো জানেন? সে নিজের ব্যাগ থেকে তুলো বার করে ক্ষতগুলো পরিষ্কার করতে লাগলো, তারপর বলল,
আজকে এই ওষুধগুলো খাও, আর আমি যতদিন না বলবো ততদিন কোনো কাস্টমারকে তুমি তোমার ঘরে ঢুকতে দেবে না।
হ্যাঁ, বলে সে চলে গেল। কে এই লোকটা, আমার এত খেয়াল রাখছে কেন? সে তো আমার নামও জানে না, আমি তার কে হই? তোমাকে আমি চিনিও না, কে তুমি? কিন্তু শরীরটা এতটাই অবসন্ন লাগছে যে সেটাও জিজ্ঞাসা করে উঠতে পারলাম না। শুধু এটুকু বুঝলাম যে ভিতর থেকে আটকানো শিকলটা খুলে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে। ঠিক তিন চার দিন পরের কথা, অনেকটাই সুস্থ লাগছে এখন, কারণ রাতে এখন সে আসে, দেখভাল করে আমার। থাকতে না পেরে আজকে জিজ্ঞাসা করেই ফেললাম, তুমি কে গো বাবু?
কেন হঠাৎ এই প্রশ্ন?
আচ্ছা বাবু, আমি কি তোমার কেউ হই? নাহলে তুমি আমার জন্য এত কিছু করছো কেন? এখানে তো কেউ দেখে না কাউকে, কেউ কাউকে ভালোবাসে না।
না, আমি কেউ না, আমার কোনো নাম নেই, আমার কোনো পরিচয় নেই।
তাহলে
কি? তাহলে
তাহলে আমার এত খেয়াল রাখছো কেন? কি স্বার্থ তোমার? তার এমন উদাসীন উত্তরে আমি একটু রেগেই গিয়েছিলাম, কিন্তু আমার অভদ্রতায় বিরক্ত হলো না সে। সে তখনও তেমনই শান্ত হয়ে জিজ্ঞেস করল,
এসব প্রশ্নের উত্তর জেনে তুমি কি করবে? তবে এটা বলতে পারি যে আমি তোমার কেউ নই, কিন্তু কেন তোমার জন্য এসব করছি সে উত্তর আমার কাছেও নেই।
হয়তো আছে, সব প্রশ্নের উত্তর থাকে, বুকে সৎ সাহস থাকলে সেটা বলাও যায়।
তোমার যেন খুব সাহস।
হ্যাঁ আছে তো, ছিঁড়ে খাবে জেনেও রোজ পোশাক খুলে দিই, এটা সাহস না তো আর কি?
চুপ
বলে মুখটা চেপে ধরল, তারপর আরও কাছে এলো তার ঠোঁট দুটো, মুখ থেকে হাতটা সরিয়ে ঠোঁটে ঠোঁট রাখলো আমার, হাত দুটো অচিরেই চলে এলো কোমরে, আরও কাছে টেনে নিল আমাকে। পরবর্তী 10 মিনিট যেন একটা ঘোরের মধ্যে দিয়ে কাটলো, অবশেষে সে আমায় জড়িয়ে ধরে মুখ লুকালো আমার বুকের মধ্যে। একটু পরে বলে উঠল,
এখন মনে হচ্ছে খানিকটা সাহস পেয়েছি, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বুকে বল পেয়েছি।
আমি মৃদু হেসে বললাম, তা বাবু কোত্থেকে পেলে এই সাহস?
ওই যে তোমার বুক থেকে আমি সাহস ধার করলাম।
কি ধ্যাত দুষ্টু, কি বলছিলে বলো?
সেদিন আমার আগে যে লোকটা এসেছিল সে তোমার প্রথম কাস্টমার ছিল, তাই তো? আর সেই যেন আর কোনো রেয়াত না করে তোমাকে ওই অবস্থায় ফেলে চলে গিয়েছিল, সেটা দেখে আমার তোমার উপরে মায়া পড়ে গেছিল।
তাই? আচ্ছা, যদি আমাকে ওভাবে না দেখতে তাহলে তুমিও কি আমার সাথে ওই একই কাজ করতে? সত্যি করে বলো তো, সত্যি করে বলো।
না, আমি খারাপ লোক হতে পারি কিন্তু জন্তু নই।
তাহলে কে তুমি?
আমি আমি কে আমি নিজেও সেটা জানি না, তবে সেদিন তোমার চোখ দুটো দেখে মনে হয়েছিল তুমি কাউকে চাও। আজ আমি বুঝতে পারলাম যে তুমি যাকে চাও আমি আসলে সেই মানুষটা হতে চাই।
এটা শোনার পরে তাকে বুকে জড়িয়ে ধরলাম আমি। বহুদিন বহুদিন হয়ে গেল এভাবে কেউ ভালোবেসে এরকম কথা আমায় বলেনি। তাকে বুকে জড়িয়ে ধরে আমি আমি অঝরে কেঁদে উঠলাম। যেন মনে হচ্ছিল কোনো এক দূর সম্পর্কের মানুষ আমায় আশ্রয় দিয়েছে তার মনে। না না না, এটা শুধু আশ্রয় নাকি, এই যে আশ্রয়ের চেয়েও অনেক 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 বেশি কিছু। এত কিছু আমি জানি না, আমি আমি শুধু জানি যে আমি তাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছিলাম। এতদিন বেঁচে থাকতে ইচ্ছে করতো না, কিন্তু তখন বেঁচে থাকার একটা কারণ পেয়েছিলাম আমি। এরপর সে রোজ রাতে আসতো আমার কাছে, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে যেত আর বলতো যেন আমি কোনো কাস্টমারকে ঘরে না ঢোকাই। এ খবর লাল বাড়িতেও গেল না, কারণ আমি আমার আসল আত্মীয়দের কাছে যেমনভাবে প্রাপ্ত ঠিক তেমনভাবে এরাও আমাকে দূরে ঠেলে রেখেছে। যাক, এটা তো মন্দের ভালোই হলো, তাই না? কিন্তু আমার উপর তার কিসের মায়া? আর সে এত টাকা পায় কোথা থেকে? একদিন না একদিন জিজ্ঞেস করেই বসলাম, কিন্তু সে প্রশ্নের কোনো উত্তর আমার কাছে আসেনি, বরং শুধু মৃদু হেসে বলেছিল,
ওসব প্রশ্ন ছাড়ো, এগুলোর উত্তর আমি দেব না, তবে এইটুকু জানি যে রাত হলে আমার শক্তি বেড়ে যায়, তখন আমি সব করতে পারি, সব, তুমি যা চাইবে সব এনে দিতে পারি।
পারবে সত্যি? তবে তবে একটা আবদার করতেই পারি? রাখবে রাখবে বলো রাখবে, আমায় আমায় চিরদিনের জন্য তোমার করে নিতে পারবে? বলো না, বলো পারবে পারবে? হ্যাঁ পারবে। কী হলো বলো, হ্যাঁ পারবে না? হ্যাঁ কী হলো, চুপ কেন, বলো না।
আমি এখন আসি, হ্যাঁ এই প্রশ্নটার উত্তর আমি দেব না।
না, কিছু জিজ্ঞেস করার আগেই সে চলে গিয়েছিল। আমি দৌড়ে বাইরে গেলাম, তাকে আটকাতে চেয়েছিলাম, গিয়ে দেখলাম নেই, কেউ নেই বাইরে। এত দ্রুত সে হারিয়ে গেল এই আলোর মতন আঁধারের শহরে? এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল, না সে আর এলো না। আমার আশার পাহাড় ধীরে ধীরে ভেঙে পড়ল, না না বলা ভালো কুঁড়িয়ে গেল। তার সেবায় আমার শরীর স্বাস্থ্য সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু কিন্তু সে আর কোনো দিন আমার কাছে আসেনি, কোনো দিন না। আমিও নিশ্চিত ছিলাম যে সে আর কখনো আসবে না আমার কাছে। এক গুণিকার সঙ্গে সারাটা জীবন কাটানো যায় না, সেটা সেও জানে, তাই তার জন্য আমি শুধুমাত্র এক সজ্জা সঙ্গিনী ছাড়া আর কেউ না। আচ্ছা আচ্ছা, এইসব ভেবে কী লাভ, কী লাভ, পেটের টানে শরীর বিক্রি করি, আর এটাই আমার কাজ, তাই আবারও সেটা শুরু করলাম। না, এটা বিক্রি না, এটাকে বলে দেহ বন্ধক রাখা। কিছুক্ষণের জন্য হলেও তো নিজের এই দেহটাকে অন্যের হাতে বন্ধক রাখতে হয়। আবারও 15 দিন পরে বাইরে এসে দাঁড়ালাম। সামনে দিয়ে হেঁটে যাওয়া দালালের দলের মুখে একটাই প্রশ্ন,
এত সুন্দরী তবু মুখটা এমন শুকনো কেন?
এই কি হলো আজ হঠাৎ বাইরে কেন?
আরো কত কি। যাই হোক, রোজ আসে অনেকে অনেকে, রোজ ব্যথায় কাতরাতে থাকি, তারপরও উঠে দাঁড়াতে হয়, তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যেতে থাকে এসব। ব্যথাগুলো মুছে যায় নিশার অতলে, হিলহিলে সাপগুলো ভিতরে ঢুকে বিষ ঢালে আবার বেরিয়ে যায়। মনে হয় যেন ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। না, আজও বাড়ির কথা মনে পড়ে না, সেসব ছিল দুঃস্বপ্নের মতো। রাত যত বাড়তে থাকে সেই দিনগুলো তত একটু একটু করে ভুলে যেতে থাকি। আফিমের নেশায় পুঙ্গু হয়ে যাই। কে যে আসে, কে যে জোরে থাপ্পড় মেরে যায়, কিছুই মাথায় ঢোকে না, কিছুই না। পাশের ঘরে থাকা মেয়েটি এসে জিজ্ঞেস করেছিল,
কেমনে থাকো একা একা, কাস্টমার নাও না তেমন, তা বলি পেট চলে কেমনে? সেই প্রথম থেকে দেখছি তোমার ঘরে কাউকে তো যেতে দেখিনি বাপু তেমন, তবু তুমি এত টাকা কোত্থেকে পাও শুনি?
আমি তার প্রশ্ন শুনে বেশ তাজ্জব হয়ে গিয়েছিলাম। তবে কি তাকেও দেখেনি? আচ্ছা, সবই কি আমার মনের ভুল? সবই কি আমার ওই আফিমের নেশা? সে উত্তর খুঁজে পাওয়ার ইচ্ছেটা যেন আরো বেড়ে যেতে লাগলো, কিন্তু কিন্তু সব ইচ্ছেই তো একটা সময় থেমে যায়। একদিন রাতে হঠাৎ একসঙ্গে তিনজন এলো, তিনজন। মুখ থেকে মদির গন্ধ বের হচ্ছে ভয়ানক। সেদিন আমার হুঁশ ছিল বেশ ভালোই, আমি প্রতিবাদ করলাম যে একসঙ্গে তিনজনকে সম্ভব না, কিন্তু তারা শোনে না আমার কথা, আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়, আর এক নিমেষে কেড়ে নেয় আমার সমস্ত পোশাক। একজন আমার মুখটাকে চিপে ধরে, আর একজন আমার বুকে। প্রায় তিন ঘন্টার টানা অত্যাচারের পরে বেরিয়ে গেল ওরা। আমি রাগে যন্ত্রণায় কাঁদতে লাগলাম।
মনে হচ্ছে যেন সব কিছু ছিঁড়ে একাকার হয়ে যাচ্ছে। কোমর থেকে নিচ অব্দি যেন আমি বেঁচে নেই। সবকিছু অবশ হয়ে গেছে, কিন্তু আমার কান্না শোনার মতো যে
ভ্রমর, ও ভ্রমর, ভ্রমর ওঠো, কি হয়েছে তোমার? ভ্রমর ওঠো, আমি শ্যামল।
চোখ খুলে দেখি বুকের উপরে আমার শাড়িটা কোন রকমের চাপা দেওয়া, আর সে বসে আছে আমার পাশে। আমি অস্ফুটে বলে উঠলাম, শ্যামল তুমি?
হ্যাঁ আমি। আচ্ছা ভ্রমর,
তোমার এই অবস্থা কে করলো?
তুমি এতদিন এতদিন আসুনি কেন?
সেসব কথা পরে হবে ভ্রমর। কি হয়েছে তোমার সাথে আবার? এরকম কি করে হয়েছে? কে করলো?
আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। চোখ জুড়িয়ে আসছিল, একটা কষ্ট, একটা যন্ত্রণা আমার মনের সমস্ত জোর কেড়ে নিয়েছে। অজ্ঞান হতে হতে মনটা যেন আবারও আনন্দে ভরে উঠল। সে এসেছে, হ্যাঁ হ্যাঁ, সে এসেছে আমার জন্য, ফিরে এসেছে আমার জন্য। বেলা বাড়ল, এখন এখন অনেকটাই সুস্থ লাগছে। আমার ক্ষতগুলোতে যত্ন করে ওষুধ লাগানো রয়েছে। হ্যাঁ, সব ক্ষততেই আর কোনো লজ্জা নেই আমার। আমি এখন তার জন্য বেঁচে আছি, এইটুকুই আমার কাছে অনেক। সন্ধ্যেতে আরও ঠিকঠাক হয়ে এলো শরীরটা। তারপর জিজ্ঞাসা করলাম,
আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন আসোনি কেন?
আমার আসলে খুব বিপদ। কিছু লোক আমাকে খুঁজছে, ওরা পেলে আমাকে মেরে ফেলবে। কিন্তু আমার বেঁচে থাকাটা খুব জরুরি, সেই জন্যই তোমার কাছে আসিনি। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় আমার জন্য। আসলে কি জানো তো ভ্রমর, আমি তোমাকে হারাতে চাই না।
সে কি? কিন্তু তুমি কি করেছো যে ও তোমায় ওরা মারতে চায়?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই সমস্ত কথা বাদ দাও ভ্রমর। এখন আগে বলো, তোমার এই অবস্থাটা কে করলো?
আমি সব খুলে বললাম। বলতে বলতে তার মুখটাও দেখতে থাকলাম। তার মলিন মুখে এত রাগ, এত, এর আগে তো কোনোদিন দেখিনি এমন রাগ। আমার কথা শেষ হতেই সে উঠে দাঁড়িয়ে পড়ল।
কে তারা? ওদের আমি শেষ করে ছাড়বো। আমাকে বলো ওরা কে। ওদেরকে আমি শেষ করে ছাড়বো।
আমি চুপ করে থাকলাম। আর আমার নীরবতা জানিয়ে দেয় যে আমি কিছুই জানি না। সে নিজের জামা পরে বেরিয়ে যায় হনহনিয়ে। আবারও আবারও চলে গেল। আচ্ছা আচ্ছা, সে কি আর ফিরবে কোনোদিন? যদি এবার সত্যি সত্যি না পেরে তাহলে কি হবে? তাহলে আমি বরং নিজেই নিজেকে শেষ করে ফেলবো। হ্যাঁ, শেষ করে ফেলবো নিজেকে। পরদিন রাতে দরজায় কড়া পড়ল। ভোর 5টা বাজে, ঘুমোতে যাব ভাবছি এমন সময় শ্যামল এলো, হাতে দুটো বড় সুটকেস। আমি জিজ্ঞাসা করলাম,
তুমি এখন এখানে?
দাঁড়াও, আগে ভিতরে ঢুকি, তারপর আমি তোমাকে সমস্তটা বলছি।
বলে ভিতরে ঢুকে এলো সে। আমি আবারও জিজ্ঞেস করলাম,
আচ্ছা এতে কি আছে?
সে বলল,
এতে তোমার জন্য একটা উপহার আছে। দেখে আবার যেন ভয় পেয়ে যেও না, আসলে কিছু করার নেই, আমাকে এটা করতেই হতো তোমার জন্য।
কেন, কি আছে ওটার মধ্যে?
তার মুখে একটা অদ্ভুত হাসি, সেই হাসি মুখটা নিয়ে আমার দিকে তাকালো।
খুলে দেখো। কি হলো? খুলে দেখো তবেই তো বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দেখাচ্ছি।
বলে সুটকেসের ডালাটা খুললো, আর সুটকেসের ভিতরের জিনিসটা দেখে আমার গাটা গুলিয়ে উঠল। তার ভিতরে পড়ে আছে 3টি উল্টানো কাটা মাথা। সে হাসতে হাসতে একটা একটা করে মাথা তুলে আমাকে দেখাতে থাকলো।
কি হলো? এরাই সেই লোক তো? কি হলো বলো? আরে বলো না, এরাই তো, এরাই সেই লোকগুলো, তাই তো?
আমি ততক্ষণে আঁতকে উঠে ঘরের একটা কোণায় পৌঁছে গিয়েছিলাম। মনে একটা অজানা আতঙ্ক বাসা বাঁধতে শুরু করেছে। শ্যামল শ্যামল তখন উন্মাদের মতন হাসছে।
কি বলো, এরাই তোমাকে ধর্ষণ করেছিল তো সেই দিন?
আমি 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 ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে কে, তুমি এদেরকে চিনলে কি করে?
এদেরকে চেনা কি খুব কঠিন? সেদিন তুমি আমাকে ব্যথার ঘোরে যে বর্ণনা দিয়েছিলে আমি সেটা খুব ভালো করে মনে রেখে দিয়েছিলাম। আর তারপর থেকে এই অঞ্চলের আশেপাশে আমি ওদেরকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, আর ঘটনাচক্রে ওদেরকে পেয়ে গেলাম তোমার বেগম জানের ঘরেই।
থাক থাক কথা, থাক, আমি আর শুনতে চাই না। কিন্তু কিন্তু তুমি তুমি জানলে কি করে আমার নাম ভ্রমর? এখানে তো সবাই জানে আমার নাম চামেলি।
আজও এখানে সবাই তোমাকে ভ্রমর নামেই চেনে। তুমি নিজেকে চিনতে ভুল করছো। আর আমি কে, আমি কি, সেটা তোমায় জানতে হবে না। শুধু একটা কথাই জেনে রেখো যে আমি তোমাকে ভালোবেসেছি। এর বেশি আর আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। শুধু আমার একটা অনুরোধ তুমি রাখবে।
অনুরোধ কি বলো?
আমি এখন চলে যাচ্ছি, তুমি এই বাক্সটা নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আর এই বাক্সের ভেতরে একটা ঠিকানা দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি থেকো, আমি সমস্ত ব্যবস্থা করে এসেছি।
যেও না, যেও না শ্যামল, যেও না, শোনো শোনো শ্যামল, শ্যামল যেও না, শোনো না, শোনো না, যেও না শ্যামল, শ্যামল তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে একা থাকবো কি করে? যেও না শ্যামল, শ্যামল। সে আমার কথার কোনো উত্তর দিল না, শুধু একটা বন্ধ করা বাক্স আমার দিকে এগিয়ে দিল। তারপর দ্রুত পায়ে আমি আসছি বলে চলে গেল আমার ঘর থেকে। আমি আবারও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কোথায় যাব, কিভাবে যাব, আমি কি এখান থেকে মুক্তি পেতে পারবো এত সহজে? যদি সত্যি পারি, হ্যাঁ যদি সত্যি পারি, একটা তো চেষ্টা করে দেখতেই পারি, তাই না? এটা ভেবে বাক্সটা খুলে ফেললাম। দেখে আমার চোখ বিস্ময়ে ও কিছুটা ভয়ে স্তম্ভিত হয়ে গেল। থরে থরে 2000 টাকার নোট সাজানো রয়েছে, কিন্তু কিন্তু কোথায় ঠিকানা, ঠিকানা কই, হ্যাঁ কই ঠিকানা? কিসের মুক্তি, কিসের মুক্তি, কিসের, কিছুই তো খুঁজে পেলাম না। তবে তবে সেদিন বুঝেছিলাম যে সে সে আর আসবে না, আর আসবে না। এবার আমাকেই তার কাছে যেতে হবে, কিন্তু যাবো কোথায়, কিভাবে যাব? আর সেটার উত্তর এসেছিল কিছুক্ষণের মধ্যেই। হঠাৎ করেই দেখি বাইরে প্রচণ্ড দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। বলে চিৎকার করছে কিছু জন। বাইরে দেখতে পাই কালো ধোঁয়া, আর দূরে সেই লাল বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে, সকলে সেই দিকে ছুটে চলেছে। আমি কি করব ভেবে পেলাম না, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। ভালো পোশাক পরে স্যুটকেসটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। রাতের আঁধারে এই ধোঁয়া যেন আমার ছদ্মবেশ হয়ে উঠল, সকলের নজর ওই আগুনের দিকে। তাই আমি খুব সহজেই সকলের অলক্ষে পালিয়ে গেলাম সেখান থেকে। যেদিকে পারলাম সেই দিকেই দৌড়ালাম, সেই দিকেই। জানি না, আমি জানি না কোথায় যাচ্ছি এখন, এখন আমার হাতে সেটা ভাবার সময়ও নেই। আমি শুধু পালাচ্ছি, পালাচ্ছি, আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। সকাল হয়েছে, ঘুম ভাঙল আশেপাশের গাড়ির আওয়াজে। তাকিয়ে দেখে কিছুই চিনতে পারলাম না। রাস্তার একটা লোক আমার দিকে এগিয়ে এসে বলল,
এই যে কে তুমি, এখানে শুয়ে আছো কেন?
লোকটার গলার আওয়াজ শুনে আমি ধড়মড় করে জেগে উঠে বসলাম। উঠে বসে লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা, এটা এটা কোন জায়গা?
এটা ডালহৌসি, কেন তুমি কোথায় যাবে?
ডালহৌসি সেটা কোথায়
বোঝো? ডালহৌসিতে এসে তুমি বলছো ডালহৌসি কোথায় সেটা তুমি জানো না? এই তুমি যাবে কোথায় আগে বলো তো সেটা।
আমি কিছুই জানি না। এই ভরা রাস্তায় ব্যাক হলে বিপদ হতে পারে, তাই রাত হওয়ার অপেক্ষা করতে থাকলাম। তারপর সেই সুটকেসটার ভিতরে খুঁজতে থাকলাম সেই ঠিকানা। নেই, কোথাও নেই, কোথাও নেই, নেই নেই নেই, কোথাও নেই, না 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 না, এই তো এই তো এই তো এই তো, হ্যাঁ এই তো, পেয়েছি 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 পেয়েছি। প্রায় পাঁচ দিনের চেষ্টায় একে ওকে জিজ্ঞেস করে বর্ধমানের ট্রেনে উঠে বসলাম। শ্যামল আমার জন্য বর্ধমানে অপেক্ষা করছিল, নাকি আবারও কোনো এক আঁধারে ভেসে যাচ্ছি আমি? আমি তো জানি না, সেটা শুধু চলে যাচ্ছে। একটা বাড়িতে ভাড়ায় উঠলাম, ঠিকানায় লেখা বাড়িটা এইটাই, কিন্তু সে এলো না। এক মাস গেল, দু মাস গেল, কিন্তু শ্যামলের দেখা নেই। তার দেওয়া সুটকেস আর টাকাগুলোই যেন আমার কাছে তার শেষ স্মৃতি। সময় কেটে গেল অনেকটাই। আমি বাড়িতে বাড়িতে কাজ নিলাম। বাড়ির মালিক আমায় বেশ পছন্দ করত। কাকু কাকিমা দুজনেরই বয়স ষাটের বেশি। একদিন উপরের ঘরে ডাকলেন, কাকু ঘরের কয়েকটা কাজ করতে হবে। সত্যি বলতে ওনারা কোনোদিনই আমাকে জিজ্ঞেস করেননি যে আমি একা কেন থাকি, তাই ওনাদেরও আমার বেশ পছন্দ হয়। আমি ঘরে গিয়ে কাজ করতে শুরু করলাম। কাকিমা এসে গল্প করতে শুরু করলেন আমার সাথে। তারপর ওনার ছেলের কথা উঠতে জানতে পারলাম, ওনার ছেলে কলকাতাতে খুন হয়ে গেছে 5 বছর আগে। তার মৃতদেহ সৎকার করতে পারেনি কেউ। গঙ্গায় নাকি আতখাওয়া দেহ পাওয়া যায়। আমি কৌতূহলে জিজ্ঞাসা করেই ফেললাম, আচ্ছা ছেলের নাম কি? কাকিমা উত্তর করল,
শ্যামল। ওই যে ছবি
দেখে আমি চুপ করে গেলাম। এ তো আমার শ্যামল, আমার শ্যামল, যার জন্য আমি আজ এখানে। সে যদি 5 বছর আগে খুন হয়, তাহলে তাহলে 5 মাসের আগের সেই লোকটা কে? কেউ